الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
হজরত খালাদ বিন আমর বিন জামূহ একজন আনসারি সাহাবি ছিলেন এবং বদরি সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি তাঁর পিতা হজরত আমর বিন জামূহ এবং ভাই হজরত মাজ, হজরত আবু আইমান এবং হযরত মুআউযের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হযরত আবু আইমান সম্পর্কে এটিও বলা হয় যে তিনি তার ভাই ছিলেন না, বরং তার পিতা হযরত আমর বিন জামূর বিমুক্ত ক্রীতদাস ছিলেন। বদরের যুদ্ধের জন্য যাত্রার প্রাককালে মদিনার বাইরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সেনাদলের সাথে সুকিয়ার কাছে এক জায়গায় অবস্থান করেন। হযরত আব্দুল্লাহ বিন কাতাদা তাঁর পিতার পক্ষ থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকিয়ার জনবসতির পাশে নামাজ আদায় করেন। এটি একটি জায়গা ছিল যেখানে একটি কূপ ছিল, আর মদিনাবাসীদের জন্য তিনি দোয়া করেন। হযরত আদি বিন আবি আজ-জাওয়ার বাসবাস বিন আমর এখানে অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন। কোনো কোনো রেওয়ায়ত অনুসারে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন হারাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এখানে অবস্থান এবং সাহাবীদের অবস্থা যাচাই করা ভালো কাজ, আর আমরা এটিকে শুভ লক্ষণ মনে করি, কেননা আমাদের অর্থাৎ বনু সালেমা ও উসাইকাবাসীদের মাঝে যখন যুদ্ধ হয় তখন আমরা এখানে শিবির স্থাপন করেছিলাম। পুরনো কথা বর্ণনা করছেন, অর্থাৎ প্রাক ইসলামের যুগের কথা হচ্ছে। মদিনার পাশে জওয়াব নামের একটি পাহাড় রয়েছে, এই পাহাড়ের পাশেই উসাইকা নামের একটি জায়গা ছিল যেখানে ইহুদিদের একটি বড় জনবসতি ছিল। তিনি বলেন, আমরাও এখানেই আমাদের সাথীদের সংখ্যা খতিয়ে দেখি বা সার্ভে করি, আর যারা যুদ্ধ করার শক্তি রাখত তাদের যুদ্ধ করার অনুমতি দেই, আর যারা অস্ত্র চালানোর সামর্থ্য রাখত না তাদের ফেরত পাঠিয়ে দেই। এরপর আমরা ওসাইকার ইহুদিদের উদ্দেশ্যে অগ্রাভিযান পরিচালনা করি। ইহুদিদের মাঝে ওসাইকার ইহুদিরা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, তখন আমরা তাদেরকে যেভাবে চেয়েছি হত্যা করেছি, অর্থাৎ রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। তাই তিনি বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশা করি আমরা যখন কুরাইশদের মুখোমুখি হব তখন আল্লাহ তাআলা আপনাকে নয়নের স্নিগ্ধতা দান করবেন, অর্থাৎ আপনিও বিজয় লাভ করবেন যেভাবে অতীতে আমরা বিজয় লাভ করেছিলাম। হযরত খালাদ বিন আমর বলেন, যখন সূর্য উদিত হয় আমি খুরবায় আমার পরিবার পরিজনের কাছে যাই। খুরবা সেই পাড়ার নাম যেখানে মুসলমানদের বসতি ছিল। তিনি বলেন, আমার পিতা হযরত আমর বিন জামু বলেন, আমার ধারণা ছিল তুমি চলে গিয়ে থাকবে। পূর্বে যে ঘটনা বা রেওয়ায়েত বর্ণিত হয়েছে তাতে লেখা ছিল যে পিতা আমর বিন জামুর সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আসলে তার পিতা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি এই রেওয়ায়েত, এবং পরবর্তী বর্ণনা থেকে এটি জানা যায় যে পিতা বদরের যুদ্ধে সামিল ছিলেন না। আমি তাকে বললাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকিয়ার ময়দানে যুদ্ধের প্রস্তুতির নিরীক্ষণ করছেন এবং সংখ্যার ধারণা নিচ্ছেন। তখন হযরত আমর বিন জামু বলেন যে, কত শুভ লক্ষণ এটি, খোদার কাসম আমি আশা করি তোমরা গনিমতের মাল পাবে আর মক্কার মুশরিকদের বিরুদ্ধে বিজয়ী হবে। যেদিন আমরা উসাইকার অভিমুখে অগ্রযাত্রা করেছি সেদিন আমরাও এখানে ঘাঁটি স্থাপন করেছিলাম। পূর্বের রওয়ায়েতে যে কথা এসেছে সে কথার তিনিও সত্যায়ন করছেন, অর্থাৎ ইহুদিদের সাথে তাদের যে যুদ্ধ হয়েছে সে কথা হচ্ছে। হযরত খালাদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইকার নাম পরিবর্তন করে সুকিয়া রেখেছেন। আমার হৃদয়ে সুকিয়া অর্থাৎ এই জায়গাটা ক্রয় করার বাসনা জাগ্রত হয়, কিন্তু আমার পূর্বেই হযরত সাদ বিন আবি ওয়াকাস দুটো উটের বিনিময়ে সেই জায়গা ক্রয় করেন, আর কারো কারো মতে সাত উকিয়া অর্থাৎ 280 দেরহামের বিনিময়ে ক্রয় করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা উল্লেখ করা হয় তখন তিনি বলেন, রাবেহাল বায়া অর্থাৎ এ ব্যবসা অত্যন্ত লাভজনক হয়েছে। পূর্বে কিছুটা ভুল বর্ণনা করা হয়েছে, সেই দ্বিতীয় সাহাবে যার উল্লেখ হয়েছে তার সম্পর্কে আমার ধারণা ছিল যে তিনি অংশ নেননি। হযরত খালাদ, তার পিতা হযরত আমর বিন জামু আর হযরত আবু আয়মান, হুজুর বলছেন না বরং পূর্বে আমি ঠিকই বলেছিলাম, কিন্তু তারা তিনজন বদরের যুদ্ধে নয়, আসলে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর তিনজনেই শাহাদাত বরণ করেছেন। অর্থাৎ তিনি স্বয়ং তার ভাই এবং পিতা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার পিতা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। বাসনা ছিল অংশগ্রহণের, কিন্তু তার পায়ের বাধ্যবাধকতার কারণে, অর্থাৎ পা খোড়া ছিল, সুস্থ ছিলেন না বা অক্ষম ছিলেন, তাই ছেলেরা তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে দেয়নি। হযরত খালাদের পিতা হযরত আমর বিন জামু সম্পর্কে বলা হয় যে বদরের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধে যোগদানের আহ্বান করলে আমরের পায়ে সমস্যা থাকার কারণে তার ছেলেরা তাকে যুদ্ধে যেতে বাধা দেয়। আল্লাহ তাআলাও প্রতিবন্ধীদের যুদ্ধে অংশগ্রহণের বিষয়ে ছাড় দিয়েছেন, এই কারণেই ছেলেরাও তাকে বাধা দেয় এবং বলে যে আমরা চার ভাই যুদ্ধে যোগদান করছি, তাই আপনার যাওয়ার প্রয়োজন কি, যেখানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ছাড় রয়েছে। এ কারণে বাসনা থাকা সত্ত্বেও ছেলেদের বলার কারণে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু উহুদের যুদ্ধের সময় আমার নিজ ছেলেদেরকে বলেন তোমরা আমাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে দাওনি, এখন উহুদের যুদ্ধের সুযোগ এবং সময় এসেছে, এখন তোমরা আমাকে বিরত রাখতে পারবে না, আমি অবশ্যই যাব আর উহুদের যুদ্ধে অংশগ্রহণ করব। সন্তানরা পুনরায় তাকে পঙ্গুত্বের কারণে বাধা দিতে চাইলে তিনি স্বয়ং মহানবী সাল্লামের সকাশে উপস্থিত হন, এভাবে যে মহানবী সাল্লামের কাছ থেকে আমি নিজেই অনুমতি নেব। তিনি মহানবীর সামনে উপস্থিত হন এবং বলেন যে আমার সন্তানগণ এবারও আমাকে জেহাদ থেকে বিরত রাখতে চায়, প্রথমে বদর থেকে বিরত রেখেছে, এখন উহুদে অংশগ্রহণ করতে দিচ্ছে না, আমি এই জেহাদে আপনার সাথে অংশগ্রহণ করতে চাই। তিনি বলেন, খোদার কসম আমি আশা রাখি আল্লাহ তাআলা আমার আন্তরিক বাসনা গ্রহণ করবেন এবং আমাকে শাহাদাতের সম্মান দান করবেন, আর আমার এই খোড়া পা নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে আমার, খোদার সন্নিধানে আপনার পঙ্গুত্ব অবশ্যই মূল্য রাখে আর জেহাদ আপনার জন্য আবশ্যকীয় নয়, কিন্তু একই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের বলেন তোমরা নেক কাজে তাকে বাধা দিও না, এটি যদি তার অন্তরে বাসনা হয়ে থাকে তাহলে তাকে তা পূর্ণ করতে দাও, হয়তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সম্মান দান করবেন। তখন হযরত আমর অস্ত্রশস্ত্র নিয়ে এই দোয়া করতে করতে রণক্ষেত্রে প্রবেশ করেন যে আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ওয়ালা তারুদ্দানি ইলা আহলি খায়বান, অর্থাৎ হে আল্লাহ আমাকে শাহাদাতের সম্মান দাও আর আমাকে গৃহপানে ব্যর্থ বিফল মনোরথ ফিরিয়ে এনো না। আল্লাহ তাআলা তাঁর এই দোয়া গ্রহণ করেছেন আর তিনি সেখানে শাহাদাত বরণ করেন। হযরত খাল্লাদের মা হযরত হিন্দ বিনতে আমর, তার পিতার নামও আমর ছিল আর স্বামীর নামও, তিনি হযরত জাবের বিন আবদুল্লাহর ফুফু ছিলেন। ওহদের যুদ্ধে হযরত হিন্দ তার স্বামী পুত্র এবং ভাইকে শাহাদাতের পর উটের পিঠে বোঝাই করেন। এরপর যখন তাদের সম্পর্কে নির্দেশ আসে তখন তাদেরকে ওহদে ফিরিয়ে নেওয়া হয় আর ওহদে দাফন করা হয়, অর্থাৎ যখন তিনি জানতে পারেন যে তারা শহীদ হয়েছেন তখন তাদের তিনজনকে মদিনা নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু পরে তাদের ফেরত নিয়ে যান। এই ঘটনার বিশদ বিবরণ দেয়া হয়েছে যে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ওহদের শহীদরা যেন ওহদের ওহদেই কবরস্থ হন। এই ঘটনার বিশদ বিবরণ এভাবে পাওয়া যায় যে হযরত আয়েশা ওহদের যুদ্ধের সংবাদ নেওয়ার জন্য মদিনার মহিলাদের সাথে ঘর থেকে বের হন, তখনও পর্দার নির্দেশ নাজিল হয়নি বা পর্দার নির্দেশ আসেনি। যখন হযরত আয়েশা হাররা নামক স্থানে পৌঁছেন তখন হিন্দ বিনতে আমরের সাথে তার সাক্ষাৎ হয়, যিনি হযরত আব্দুল্লাহ বিন আমরের বোন ছিলেন। হযরত হিন্দ তার উটকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই উটে তার স্বামী হযরত আমর বিন জামু, পুত্র খাল্লাদ বিন আমর আর ভাই আব্দুল্লাহ বিন আমরের লাশ ছিল। হযরত আয়েশা জিজ্ঞেস করেন যে তুমি কি জানো তুমি মানুষকে কোন অবস্থায় পেছনে রেখে এসেছো? হযরত আয়েশার অনুক্ষেত্রের খবর জানার চেষ্টা করছিলেন আসলে। তখন হযরত হিন বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে আছেন আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদ থাকলে বাকি সব সমস্যা তুচ্ছ, তিনি সাল্লাম যেহেতু ভালো আছেন তাই আর কোনো সমস্যা নেই, সব সমস্যা থেকে উত্তরণ সহজ, তিনি যেহেতু নিরাপদ আছেন তাই চিন্তার কোনো কারণ নেই। এরপর হযরত হিন্দ আয়াত ওয়ারাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগায়রিহিম লাম ইয়ানালু খায়রান ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল কানাল্লাহু কাবিয়ান আজিজা পাঠ করেন, অর্থাৎ যারা অস্বীকার করেছে আল্লাহ তাআলা তাদেরকে তাদের ক্রোধ সহ এমন ভাবে ব্যর্থ ফিরিয়ে দিয়েছেন যে তারা কোনো কল্যাণ হস্তগত করতে পারেনি, আর যুদ্ধে আল্লাহ তাআলাই মুমিনদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী এবং প্রবল পরাক্রম। আয়েশা জিজ্ঞেস করেন যে এই উটের উপর কার কার লাশ রয়েছে? হযরত হিন্দ তখন বলেন আমার ভাই, আমার পুত্র খাল্লাদ এবং আমার স্বামী আমর বিন জামু। আমি পূর্বে হয়তো বলেছিলাম যে তার শ্বশুরের নাম আমর বিন জামু, আসলে এটি তার স্বামীর নাম। হযরত আয়েশা জিজ্ঞেস করেন তুমি তাদের কোথায় নিয়ে যাচ্ছ? হযরত হিন্দ বলেন আমি তাদেরকে দাফন করার উদ্দেশ্যে মদিনায় নিয়ে যাচ্ছি। এরপর তিনি পুনরায় তার উটকে হাঁকাতে আরম্ভ করেন কিন্তু উট সেখানেই মাটিতে বসে পড়ে। হযরত আয়েশা বলেন এর পিঠে বোঝা অনেক বেশি। হযরত হিন্দ বলেন যে এটি তো দুই উটের সমান বোঝা বহন করতে পারে কিন্তু এখন এটি সম্পূর্ণ বিপরীত কাজ করছে। তিনি পুনরায় উটকে ওঠানোর চেষ্টা করেন আর উট দাঁড়িয়ে যায়, কিন্তু তিনি যখন উটকে মদিনা অভিমুখী করেন উট পুনরায় বসে পড়ে, আর উটকে যখন ওহুদ অভিমুখী করেন তখন উট দ্রুত হাঁটতে থাকে। এরপর হযরত হিন্দ মহানবী সাল্লামের কাছে আসেন এবং মহানবী সাল্লামকে এই ঘটনার সংবাদ প্রদান করেন। তিনি সাল্লাম বলেন এই উট আদিষ্ট হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটিকে এ কাজে নিয়োজিত করা হয়েছে, অর্থাৎ এটি যেন মদিনার দিকে না যায় বরং উহুদের দিকে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধে যাওয়ার প্রাককালে তোমার স্বামী কিছু বলেছিলেন কি? তিনি বলেন, আমার যখন উহুদের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছিলেন তখন তিনি কিবলামুখী হয়ে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে আমার পরিবার পরিজনের কাছে লজ্জিত অবস্থায় ফিরিয়ে এনো না, আর আমাকে শাহাদাতের সম্মান দিও। তখন মহানবী সাল্লাম বলেন যে এই কারণেই উঠ হাঁটছিল না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে আনসারগণ, তোমাদের মাঝে কিছু এমন পূর্ণ কর্মশীল মানুষও রয়েছেন যে তারা খোদার নামে কসম খেয়ে কোনো কথা বললে আল্লাহ তাআলা তাদের সেই কথা অবশ্যই পূর্ণ করেন, আর আমর বিন জুমুহ তাদেরই একজন। তিনি আমর বিন জুমুর স্ত্রীকে বলেন যে হে হিন্দ, তোমার ভাই যখন শহীদ হয়েছে তখন থেকে ফেরেশতা তার উপর ছায়া করে রেখেছে, আর তার দাফনের স্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে। শহীদদের কবরস্থ করা পর্যন্ত মহানবী সেখানে অবস্থান করেন। এরপর বলেন যে হে আমর বিন জুমুহ, তোমার পুত্র খাল্লাদ আর তোমার ভাই আবদুল্লাহ জান্নাতে পরস্পর একে অন্যের বন্ধু এবং মিত্র। তখন হিন্দ বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে তাদের সাহচর্য দান করেন। দ্বিতীয় সাহাবি যার স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত উকবা বিন আমের, তার মায়ের নাম হলো ফুকায়হা বিনত সাকান, আর পিতা ছিলেন আমের বিন নাবি। তার মাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং তার হাতে বয়াত করার সম্মান লাভ করেছেন। হযরত উকবা বিন আমের সেই ছয়জন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন যারা সর্বপ্রথম মক্কায় ঈমান এনেছেন, আর পরবর্তীতে তিনি আকাবার প্রথম বয়াতেও উপস্থিত ছিলেন। সিরাত খাতামান নবীয়িন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুটা বিস্তারিত বিবরণ দিয়েছেন। মহানবী ইসলামের চেষ্টার ফলে মদিনায় ইসলামের বাণী পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতি অনুসারে মক্কায় সম্মানিত মাসগুলোতে বিভিন্ন গোত্র পরিভ্রমণ করছিলেন। তিনি তখন জানতে পারেন যে মদিনার এক প্রসিদ্ধ ব্যক্তি সুয়াইদ বিন সামিত মক্কায় এসেছে। সুয়াইদ মদিনার এক প্রসিদ্ধ ব্যক্তি ছিল, আর স্বীয় বীরত্ব বংশ অন্যান্য গুণাবলীর কারণে সে কামেল আখ্যায়িত হতো এবং কবিও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠিকানা সংগ্রহ করে তার অবস্থান স্থলে পৌঁছেন এবং তাকে ইসলামের তবলিগ করেন। সে বলে যে আমার কাছে একটি বাণী আছে, বিশেষ বাণী আছে, যার নাম হলো লুকমানের মুজাল্লা। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাণী তোমার কাছে আছে, আমাকেও সেটি থেকে কিছুটা শোনাও। তখন সোয়েদ সে বাণীর একটি অংশ বা সেই গ্রন্থের একটি অংশ তাকে শোনায়। যা কিছু শোনানো হয় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন যে এতে ভালো ভালো কথা আছে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কাছে যে বার্তা আছে তা অতীব মহান এবং সমুন্নত আর অনেক উঁচু মানের। এরপর তিনি তাকে পবিত্র কোরআনের একটি অংশ শোনান। তিনি যখন শোনানো শেষ করেন সে বলে যে হ্যাঁ, সত্যিই এটি অনেক ভালো একটি বাণী, যদিও সে মুসলমান হয়নি কিন্তু মোটের উপর সে তার সত্যায়ন করে এবং তাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেনি, কিন্তু পরিতাপ মদিনায় ফিরে গিয়ে সে খুব একটা সময় পায়নি, শীঘ্রই কোনো সংঘর্ষে সে প্রাণ হারায়। এটি বোয়াসের যুদ্ধের পূর্বেকার কথা। এরপর নিকটবর্তী কোনো সময় অর্থাৎ বোয়াসের যুদ্ধের পূর্বে মহানবী সাল্লাম আরেকবার হজের মৌসুমে বিভিন্ন গোত্র পরিভ্রমণ করছিলেন। দৈবক্রমে তার দৃষ্টি কয়েকজন অপরিচিত লোকের উপর পড়ে। তারা আওস গোত্রের সাথে সম্পর্ক রাখত, আর তাদের প্রতিমা পূজারী প্রতিদ্বন্দ্বী অর্থাৎ খাজরাজের বিরুদ্ধে কুরাইশদের কাছে সাহায্য চাইতে এসেছে। এটিও বোয়াসের যুদ্ধের পূর্বেকার ঘটনা, আর এই সাহায্য যাচনাও সেই যুদ্ধের প্রস্তুতির একটি অংশ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যান এবং ইসলামের তাবলীগ করেন। তার বক্তৃতা শুনে আয়াস নামের এক যুবক অবলীলায় বলে ফেলে, খোদার কসম, যেদিকে এ ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ডাকছেন তা আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তার চেয়ে অনেক উত্তম, অর্থাৎ যুদ্ধের জন্য সাহায্য চাওয়ার পরিবর্তে আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন শ্রেয়। কিন্তু এই দলের সর্দার এক মুষ্টি কঙ্কর নিয়ে তার মুখে ছুড়ে মারে আর বলে যে চুপ থাক, আমরা এই কাজের জন্য এখানে আসিনি। আর সে বিষয়টি তখন এখানে চাপা পড়ে যায়। কিন্তু লেখা আছে যে আয়াস যখন স্বদেশে ফিরে যায় মৃত্যুর সময় সে কালেমায়ে তাওহীদ পড়ছিল। এর স্বল্পকাল পর বোয়াসের যুদ্ধোত্তর 11 নববীর রজব মাসে মক্কায় মদিনাবাসীদের সাথে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। একাদশ নববীতে তিনি তাদের বংশ পরিচয় জিজ্ঞেস করেন। জানা যায় যে তারা খাজরাজ গোত্রের লোক যারা মদিনা থেকে এসেছে। পরম স্নেহপূর্ণ কণ্ঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করেন, আপনারা কি আমার কিছু কথা শুনবেন? উত্তরে তারা বলে, হ্যাঁ বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন এবং তাদেরকে ইসলামের তবলীগ করেন আর পবিত্র কোরআনের কয়েকটি আয়াত শুনিয়ে তার দাবি সম্পর্কে অবহিত করেন। তারা একে অন্যের প্রতি তাকায় এবং বলে, এটি সুবর্ণ সুযোগ, কোথাও এমনটি যেন না হয় যে ইহুদিরা আমাদের পূর্বেই তাকে গ্রহণ করে বসবে। এ কথা বলে তারা সকলে মুসলমান হয়ে যায়। তারা ছয় ব্যক্তি ছিলেন যাদের নাম হল আবু উমামা, আসাদ বিন জুরারা যার সম্পর্ক ছিল বনু নাজ্জারের সাথে, আর তিনি সর্বপ্রথম সত্যায়নকারী ছিলেন, আউফ বিন হারেস তার সম্পর্ক ছিল বনু নাজ্জারের সাথে, তিনি মহানবী সাল্লামের দাদা আব্দুল মুত্তালেবের নানার বংশের সাথে সম্পর্ক রাখতেন, রাফে বিন মালিক যিনি বনু জুরাইকের সাথে সম্পর্ক রাখতেন। তখন পর্যন্ত যতটা কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তা প্রদান করেন। কুতবা বিন আমের যিনি বনু সালামার সাথে সম্পর্ক রাখতেন, উকবা বিন আমের যিনি বনু হারামের সাথে সম্পর্কিত, এই পুরো ঘটনায় তার স্মৃতিচারণ হচ্ছে। তিনি বদরি সাহাবী ছিলেন। আর জাবির বিন আবদুল্লাহ বিন রিয়াব যিনি বনু উবাইদের সাথে সম্পর্কযুক্ত ছিলেন, এরপর তারা মহানবী সাল্লামের কাছ থেকে বিদায় নেয়। বিদায়ের সময় তারা মহানবী সাল্লামের কাছে নিবেদন করে যে গৃহযুদ্ধ আমাদেরকে অনেক দুর্বল করে রেখেছে, আমরা মদিনায় গিয়ে আমাদের ভাইদের মাঝে ইসলামের প্রচার করব। অসম্ভব নয় যে খোদা তাআলা আপনার মাধ্যমে আমাদেরকে পুনরায় ঐক্যবদ্ধ করবেন, তখন আমরা সার্বিকভাবে আপনার সাহায্যের জন্য প্রস্তুত থাকব। তারা ফিরে যান আর এই কারণে মদিনায় ইসলাম সম্পর্কে আলোচনা হতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এই বছরটি মদিনাবাসীদের পক্ষ থেকে বাহ্যিক উপকরণের নিরিখে আশা এবং নৈরাশ্যের মাঝে কাটিয়েছেন। তিনি প্রায়শ ভাবতেন যে দেখি এই ছয়জন সত্যায়নকারী ব্যক্তির পরিণাম কি হয় আর মদিনায় সাফল্যের কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা। বাহ্যিক উপকরণের দিক থেকেও এই দিকটি মুসলমানদের জন্য আশা ও নৈরাশ্যের দোলায় দুলছিল। কখনো আশার কিরণ দেখা যেত, কখনো নৈরাশ্য প্রকাশ পেত। তাদের চোখের সামনে মক্কার সর্দাররা আর তায়েফের নেতারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আরবের অন্যান্য গোত্রও একে একে সকলেই এই অস্বীকারে নিজেদের মোহর খচিত করেছে। মদিনায় আসার একটি ক্ষীণ আলো প্রকাশ পেয়েছিল, কিন্তু কেউ হলফ করে বলতে পারত না যে এই কিরণ সমস্যা ও বিপদাপদের ঝঞ্ঝাবায়ু আর কঠিন বিরোধিতার তুফানের মাঝে প্রতিষ্ঠিত থাকতে সক্ষম হবে। অপরদিকে মক্কাবাসীদের নির্যাতন প্রতিদিন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছিল ও তারা এই কথা ভালোভাবে বুঝতে পেরেছিল যে এটিই ইসলামকে মিটিয়ে দেওয়ার মোক্ষম সময়। কিন্তু এই স্পর্শকাতর সময়েও যার চেয়ে বেশি নাজুক সময় ইসলামের জন্য আর কখনো আসেনি, মহানবী এবং তার নিবেদিত প্রাণ সাহাবীরা দৃঢ় পাহাড়ের মতো নিজেদের জায়গায় অবিচল ও অনড় ছিলেন। আর তার এই দৃঢ় সংকল্প এবং অবিচলতা অনেক সময় তার বিরোধীদেরও হতভম্ব করে দিত। যে এ ব্যক্তি কত অসাধারণ মানসিক শক্তির অধিকারী। কোনো কিছুই তাকে নিজ স্থান থেকে বিচ্যুত করতে পারে না। বরং সে যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহির কথা এক বিশেষ প্রতাপ ও পরাক্রম পরিলক্ষিত হতো। তিনি যখন কথা বলতেন তখন তার কথায় অসাধারণ প্রতাপ ও পরাক্রম প্রকাশ পেত। সমস্যার এই প্রবল ঝঞ্ঝাবায়ুতে তার শির আরো উন্নত হতো। এই দৃশ্য একদিকে যেখানে মক্কার কুরাইশদের আশ্চর্যান্বিত করত, অপরদিকে কখনো কখনো তাদের হৃদয়কে কাঁপিয়ে তুলত। এই দিনগুলো সম্পর্কে স্যার উইলিয়াম মিওর লিখেছেন, সেদিনগুলোতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাতের সামনে এমন বীরত্বের সাথে দণ্ডায়মান ছিলেন যে অনেক সময় তার সামনে তাদের টু শব্দটি করার জো থাকত না। চূড়ান্ত পর্যায়ে নিজের বিজয় লাভের দৃঢ় বিশ্বাসে পরিপূর্ণ কিন্তু বাধ্যত অসহায় অরিসঙ্গ তিনি এবং তার ক্ষুদ্র জামাতটি যেন সে যুগে এক সিংহের মুখে ছিলেন। কিন্তু সেই খোদার সাহায্যের উপর ছিল পূর্ণ বিশ্বাস, যিনি তাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন। উইলিয়াম মেয়র লিখছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সংকল্প নিয়ে নিজ জায়গায় দণ্ডায়মান ছিলেন যাকে কোনো কিছু নিজ স্থান থেকে বিচ্যুত করতে পারত না। এই দৃশ্য এমন এক মহান চিত্রের অবতারণা করে যার দৃষ্টান্ত ইসরায়েলের সেই অবস্থা ছাড়া অন্য কোথাও দেখা যায় না, যখন সে বিপদাপদ এবং দুঃখ বেদনায় পরিবেষ্টিত অবস্থায় খোদার সামনে বলেছিল, হে আমার মনিব, এখন তো আমি নিঃসঙ্গ হয়ে গেলাম। সে লিখছে যে না না, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির জীবনের এই চিত্র ইসরায়েলি নবীদের অবস্থা থেকে এক দৃষ্টিকোণ থেকে মহান ছিল। মোহাম্মদ সাল্লামের এই শব্দ সেই সময় উচ্চারিত হয়েছিল যখন তিনি বলেছিলেন, হে আমার জাতির নেতৃস্থানীয়রা, তোমরা যা করতে পারো করো, আমিও এক আশায় বুক বেঁধেছি। যা হোক, এটি ইসলামের জন্য খুবই স্পর্শকাতর মুহূর্ত ছিল, মক্কাবাসীদের পক্ষ থেকে পুরো নৈরাশ্য ছিল, কিন্তু মদিনায় আসার আলো প্রকাশিত হচ্ছিল। অর্থাৎ যারা বয়াত করে গিয়েছে তাদের কারণে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর আগ্রহের সাথে সেই পানে চেয়েছিলেন যে মদিনাও কি তাকে মক্কা এবং তায়েফের মতো প্রত্যাখ্যান করবে নাকি তাদের অদৃষ্ট ভিন্নভাবে প্রকাশ পাবে। যখন হজের মৌসুম আসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহের সাথে নিজের ঘর থেকে বের হন আর মিনা অভিমুখে আকাবার কাছে পৌঁছে চতুর্দিকে দৃষ্টিপাত করেন। তখন হঠাৎ করে তার দৃষ্টি ইয়াসরিব বা মদিনার একটি ছোট্ট জামাতের উপর পড়ে, যারা তাকে দেখে তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং সুগভীর ভালোবাসা অনিষ্ঠার সাথে এগিয়ে তার সাথে মিলিত হয়। এবার তারা ছিল বারো জন, যাদের পাঁচজন ছিল বিগত বছরের সত্যায়নকারী আর সাতজন নতুন। আওস এবং খাজরাজ গোত্রের সাথে তাদের সম্পর্ক ছিল। তাদের নাম হলো আবু উমামা, আসাদ বিন জুরারা, আওফ বিন হারেস, রাফি বিন মালিক, কুতবা বিন আমের, উকবা বিন আমের। তিনি এবারও পুনরায় হজের জন্য এসেছিলেন, যার জীবনী এখন বর্ণিত হচ্ছে। মুআজ বিন হারেস বনু নাজ্জার গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। যাকওয়ান বিন আব্দ কায়েস, তিনি বনু জুরায়ক গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। আবু আব্দুর রহমান ইয়াজিদ বিন সালেবা, এবং বনি আউফ গোত্রের উবাদা বিন সামিত। পূর্বের জন বনি বলি এর সদস্য ছিলেন আর ইনি খাজরাজ গোত্রের বনি আউফ শাখার সাথে সম্পর্কযুক্ত। আব্বাস বিন উবাদা বিন নাজলা, তিনি বনি সালেমের সাথে সম্পর্ক রাখতেন। আবুল হাইসাম বিন আত-তিহান, তিনি বনি আব্দুল্লাহ আশালের সদস্য ছিলেন। উমায়ম বিন সায়েদা, তিনি আওস গোত্রের আমর বিন আওফ শাখার সাথে সম্পর্কযুক্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে এক উপত্যকা বা ঘাটিতে তাদের সাথে, অর্থাৎ এই বারো জনের সাথে সাক্ষাৎ করেন। তারাও ইয়াসরিব বা মদিনার খবরাখবর সম্পর্কে তাকে অবহিত করেন আর এবার তারা সকলে রীতিমতো তার হাতে বয়াত করে। এই বয়াত মদিনায় ইসলাম প্রতিষ্ঠার মৌলিক পাথর ছিল, অর্থাৎ এর মাধ্যমে ইসলামের ভিত রচিত হয়। তখন পর্যন্ত যেহেতু তরবারের জিহাদের নির্দেশ নাজেল হয়নি, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাদের কাছ থেকে কেবল সেই সব শর্তে বয়াত নিয়েছেন যেসব শর্তে জিহাদের নির্দেশ আসার পূর্বে মহিলাদের কাছ থেকে বয়াত নিতেন, অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় মানব, তার সাথে শরীক করবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, হত্যা থেকে বিরত থাকবো, কারোর প্রতি অপবাদ আরোপ করবো না, সকল নেক কাজে আপনার আনুগত্য করবো। বয়াতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, যদি তোমরা নিষ্ঠা ও অবিচলতার সাথে এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা জান্নাত লাভ করবে, আর যদি তোমরা দুর্বলতা প্রদর্শন করো তাহলে তোমাদের বিষয় আল্লাহ তাআলার হাতে, তিনি যেভাবে চান সেভাবে তোমাদের সাথে ব্যবহার করবেন। এই বয়াত ইতিহাসে আকাবার প্রথম বয়াত হিসেবে প্রসিদ্ধ ছিল, কেননা যে জায়গায় বয়াত নেওয়া হয়েছিল সেই জায়গা আকাবা নামে পরিচিত, যা মক্কা ও মিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। আকাবা শব্দের শাব্দিক অর্থ হল উঁচু পাহাড় বা উঁচু গিরিপথ। মক্কা থেকে বিদায়ের প্রাক্কালে 12 জন মুসলিম আবেদন করেন যে আমাদের সাথে কোনো মুসলমান মুয়াল্লিম পাঠানো হোক, যিনি আমাদের ইসলাম শেখাবেন আর আমাদের মুশরিক ভাইদের মাঝে ইসলাম প্রচার করবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুদ্দার গোত্রের খুবই নিষ্ঠাবান এক যুবক মুসাব বিন উমাইরকে তাদের সাথে পাঠিয়ে দেন। মুসলমান মুবাল্লিগরা সেই যুগে কারি বা মুকরি আখ্যায়িত হতেন, কেননা বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাজ ছিল কোরআন শোনানো। এটি তবলিগের একটি সর্বোত্তম মাধ্যম ছিল। এই কারণেই মুসাব যখন মদিনায় যান তখন মুকরি নামে পরিচিত হন। আকাবার দ্বিতীয় বয়াত হয়েছিল ত্রয়োদশ নববীতে, তখন 70 জন আনসার মহানবী ইসলামের হাতে বয়াত করেছিলেন। হযরত উকবা বিন আমের বদর, ওহদ এবং পরিখা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। ওহদের দিন তিনি তার শিরস্ত্রাণে সবুজ রঙের কাপড়ের মাধ্যমে সবার মাঝে স্বতন্ত্র ছিলেন। তিনি হযরত আবু বকরের খিলাফতকালে দ্বাদশ হিজরিতে ইয়ামামার যুদ্ধে শাহাদত বরণ করেন। হযরত উকবা বিন আমের বর্ণনা করেন, আমি আমার পুত্রকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারে উপস্থিত হই, তখন সে স্বল্প বয়স্ক বালক ছিল। আমি নিবেদন করি যে আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আমার ছেলেকে দোয়া শেখান যেন সে এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে পারে আর তার প্রতি স্নেহ প্রদর্শন করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে বালক, বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহাতান في ايمان وايمانا في حسن خلق والصلاح يدعوه النجاح অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে ঈমানের অবস্থায় সুস্বাস্থ্যের দোয়া করি আর ঈমানের সাথে উন্নত নৈতিক গুণাবলীর জন্য দোয়া করি, এমন কল্যাণের দোয়া করি যার পর আসবে সাফল্য। আল্লাহ তাআলা ক্রমাগতভাবে এই সাহাবীদের পদমর্যাদা উন্নীত করুন। এরপর এখন আমি আমেরিকার একজন অত্যন্ত প্রবীণ পুণ্যবতী আহমদে নারীর স্মৃতিচারণ করব আর জুমার পর তার গায়বানা জানাজাও পড়াবো, যার নাম ছিল সিস্টার আলিয়া শহীদ সাহেবা। তিনি মরহুম আহমদ শহীদ সাহেবের স্ত্রী ছিলেন। গত 26 ডিসেম্বর তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে সুদীর্ঘ জীবন দান করেছেন এবং কাজ করারও সৌভাগ্য দিয়েছেন, সকল প্রকার অক্ষমতা বা পঙ্গুত্ব থেকে রক্ষা করেছেন। তার বয়স ছিল 105 বছর। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকার আমির সাহেব তার সম্পর্কে লিখেছেন যে তার বয়াতের সৌভাগ্য হয়েছে 1936 সনে। 1963 থেকে 1966 পর্যন্ত আমেরিকার লাজনায় মাল্লার সদর হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। একইভাবে দীর্ঘ 50 বছর তিনি লাজনায় মাল্লা আমেরিকায় জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি মাল, সেক্রেটারি তালিম, সেক্রেটারি খিদমতে খালক এবং লাজনার স্থানীয় প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সৌভাগ্য পেয়েছেন। জামাত এবং খেলাফতের সাথে সবসময় সুগভীর সুসম্পর্ক বজায় রেখেছেন। সকল প্রকার ত্যাগ স্বীকারের জন্য সবসময় প্রস্তুত থাকতেন। তিনি মানুষের প্রতি খুব স্নেহ ভালোবাসা রাখতেন। জামাতে আহমদিয়া আমেরিকার প্রথম যুগের ঘটনা বলে তার কণ্ঠস্থ ছিল, যা তিনি প্রায় সময় বলতেন। হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে নিজের ঘরে নিমন্ত্রণ করারও তার সুযোগ হয়েছে। তার স্বামী জনাব আহমদ শহীদ সাহেব মরহুম আমেরিকার ন্যাশনাল আমেলায় এবং স্থানীয় পিটার্সবার্গ জামাতে প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। মরহুমার স্মৃতিচিহ্ন হল তাঁর একমাত্র ছেলে ওমর শহীদ সাহেব, যিনি গত 18 বছর ধরে পিটার্সবার্গ জামাতের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সৌভাগ্য লাভ করছেন। মরহুমা আফ্রো আমেরিকান ছিলেন। সিস্টার আলিয়া সম্পর্কে আমেরিকার লাজনায় মাল্লার প্রেসিডেন্ট সাহেবা লিখছেন যে তার জীবন পদ্ধতি, তার কথাবার্তা, তার ওঠা বসা একথার স্বাক্ষর বহন করত যে তিনি তার বয়াতের অঙ্গীকারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন, যা 76 বছর পূর্বে তিনি করেছিলেন। তার সেবার গণ্ডি শুধু আমেরিকায় সীমাবদ্ধ ছিল না, বরং তার সেবার কথা স্বীকার করার মানুষ সারা পৃথিবীতে রয়েছে। যখন সারা বিশ্বের লাজনা ইমায়াল্লাহ পাকিস্তানের অধীনে ছিল, মহিলাদের অঙ্গসংগঠন অর্থাৎ বহির্বিশ্বের লাজনারাও পাকিস্তানের সদর লাজনার অধীনস্থ ছিল, তখন হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু স্ত্রী হযরত মরিয়ম সিদ্দিকা সাহেবা সারা বিশ্বের লাজনার আন্তর্জাতিক প্রেসিডেন্ট ছিলেন। তার পক্ষ থেকেও মরহুমার কাজের ভূয়সী প্রশংসা করা হয়েছে। ইনি লিখছেন, সিস্টার আলিয়ার নাম ছিল ইরা লুইস, তিনি যার সাথে বাগদত্তা হয়েছেন তার নাম ছিল উইলিয়াম ফ্র্যাঙ্ক ব্রাউনিং। তিনি আফ্রিকান মেথডিস্ট চার্চের খুবই সক্রিয় সদস্য ছিলেন। তিনি তার বিয়ের প্রস্তুতির কাজে ব্যস্ত ছিলেন। তখনই তার স্বামীর কাছে আহমদীয়তের পয়গাম বা তাবলীগ পৌঁছে উইলিয়াম সাহেব তার পিতামাতা সহ আহমদীয়ত গ্রহণ করেন এবং নিজের নাম তিনি আহমদ শরী শহীদ ধারণ করেন। আলিয়া বিয়ে করেছেন কিন্তু বয়াত করেননি। স্বল্পকাল পর আহমদ শহীদ সাহেব পিটার্সবার্গ জামাতের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি শুধু জামাতি গণ্ডিতেই জনপ্রিয়তা লাভ করেননি, বরং সারা দেশে তাবলিগী কার্যক্রমের কারণে প্রসিদ্ধ হয়ে যান। সে সময় তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম তারা রেখেছেন ওমর। আলিয়া সাহেব তার আহমদী শ্বশুর বাড়িতে থাকতেন, যেখানে তিনি স্বামী এবং শ্বশুর বাড়ির লোকদের দৃষ্টি এড়িয়ে জামাতের বই পুস্তক পড়া আরম্ভ করেন। সে যুগে হযরত মুসলিম মওদের পুস্তক আহমদিয়ত ইয়ানি হাকিক ইসলাম তার হাতে পৌঁছে, যা পড়ে তিনি গভীরভাবে প্রভাবিত হন। এরপর তার ঘরে অনুষ্ঠিত বিভিন্ন তরবিয়তি ক্লাসেও তিনি অংশগ্রহণ করা আরম্ভ করেন। এরপর একদিন আব্দুর রহমান বাঙালি সাহেব, তিনি সেখানে মুবাল্লিগ ছিলেন, তিনি তার বক্তৃতা শোনেন, যাতে তিনি ঈসা আলাইহিস সালামের ক্রুশীয় মৃত্যু থেকে পরিত্রাণ এবং কাশ্মীরের দিকে তার হিজরত সম্পর্কে মসীহ ইসলামের বিশ্বাস তুলে ধরেন। লাজনার প্রেসিডেন্ট সাহেব লিখছেন যে তিনি বলতেন, এরপর আমি গির্জায় যাওয়া বন্ধ করে দেই আর মসজিদে যাওয়া আরম্ভ করি। অবশেষে 1936 সনে আমি আহমদীয়ত গ্রহণ করি। তিনি নিজের নাম আলিয়া কিভাবে ধারণ করলেন সে সম্পর্কে বলেন যে, এক বইতে আলিয়া নামটি পড়ে আমার ভালো লাগে আর আমি এটি অবলম্বন করি। সিস্টার আলিয়া সবসময় জ্ঞান অন্বেষণে লেগে থাকতেন, সবসময় মসজিদ পরিষ্কার করতেন, খাবার রান্না করতেন, নামাজ পড়তেন। শুধু জ্ঞানই অর্জন করতেন না, বরং বিনয়ের সাথে ওয়াকারে আমলও তিনি করতেন আর নিজ হাতে জামাতি কাজকর্ম করতেন, যেমন মসজিদ পরিষ্কার করা, খাবার রান্না করা ইত্যাদি ইত্যাদি তাঁর কাজ ছিল। ইনি আরও বলছেন যে, আমরা সবসময় তাকে নামাজ পড়তে দেখেছি, উন্নত চরিত্রের আলোচনা, অসুস্থদের দেখাশোনা করতে দেখেছি, চাঁদা দিতে দেখেছি। লাজনাদের মাঝে বা মহিলাদের সবসময় করুণাগুণ পুণ্যের বিষয়ে উদ্বুদ্ধ করা অব্যাহত রাখতেন। তিনি লেখেন যে, মহিলাদের পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার প্রতি তাঁর পুরো মনোযোগ নিবদ্ধ থাকত। জীবন সায়ান্নে তিনি লাজনাকে সম্বোধন করে বেশ কিছু পত্র লিখেছেন। লাজনার প্রেসিডেন্ট লেখেন যে, তিনি একটি আয়াত প্রায় সময় পুনরাবৃত্তি করতেন, যে আমি তাঁর কাছে শুনেছি, আর তা হল, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা সেসব লোককে ভালোবাসেন যারা তাঁর পথে সারিবদ্ধভাবে জেহাদ করে যেন তারা সীসাগরিত প্রাচীর। লাজনার প্রেসিডেন্ট সাহেব লিখেছেন যে তিনি সর্বপ্রথম আমেরিকায় মসজিদ ফান্ড বা মসজিদ তহবিলের সূচনা করেন, একইভাবে মুসলিম স্টুডেন্টস স্কলারশিপ ফান্ডের সূচনা করেন। তাঁর নেতৃত্বে সর্বপ্রথম লাজনা ইমাল্লার সালানা ইজতেমা অনুষ্ঠিত হয়। জাতীয় তবলিগ দিবসের সূচনাও তিনিই করেন, যাতে মহিলারা কোরআন করিমের সহস্র সহস্র কপি তবলিগ লিফলেট, পরিচিতমূলক হস্তবিল ইত্যাদি দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাঠাতেন। তিনি লাজনা ইমাল্লার একটি পত্রিকাও প্রকাশ করা আরম্ভ করেন, যার নাম লাজনার কেন্দ্রীয় সদর হজরত ছোটি আপা মরিয়ম সিদ্দিকা সাহেব আয়েশা রেখেছিলেন, অর্থাৎ তাঁর দ্বারা নাম রাখিয়েছেন। তিনি দ্য পাথ অফ ফেইথ এবং আওয়ার ডিউটিজ নামে লাজনা ইমাল্লার লায়হায় আমল প্রকাশ করেন। তাঁর আহ্বানে আমেরিকার লাজনা ইমাল্লা ডেনমার্কে নির্মিত মসজিদের জন্য উৎসাহ উদ্দীপনার সাথে আর্থিক কোরবানি করেছে। একইভাবে বাল্টিমোর এবং পিটসবার্গ ইত্যাদি স্থানের মিশন হাউসকে সজ্জিত করার জন্য তহবিল সরবরাহ করেছে। তিনি বলেন, সিস্টার আলিয়া বলতেন, যেহেতু সে যুগের শতকরা 98% মহিলা বয়াত করে জামাতভুক্ত হয়েছিল, তাই প্রথম দিকে আমরা তাদেরকে কেবল নামাজ পড়া এবং রমজানের জোরাল রোজা রাখার আহ্বান জানাতাম। একইভাবে পর্দার কথা বলার পরিবর্তে প্রথম কয়েক বছর শুধু যথাযথ পোশাক পরিধান করার দিকে মনোযোগ আকর্ষণ করতাম, অর্থাৎ প্রথমে নিজেদের পোশাক শালীন করো, এরপর আসবে পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ হিজাব নাও, পর্দা করো। এমনটি নয় যে আধুনিককালের লাজনাদের বা মহিলাদের মতো হবে, অর্থাৎ যারা পর্দা করত তারাও পর্দা ছেড়ে দিয়েছে। তিনি লাজনাকে তরবিয়তের ক্ষেত্রে ক্রমান্বয়ে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে উন্নীত করার চেষ্টা করেছেন। একইভাবে সিস্টার আলিয়া লাজনা সদস্যদের কোরআন শেখানোর জন্য অনেক চেষ্টা করেছেন, দৈনিক কোরআন নাজেরা পড়ানোর পরিকল্পনা হাতে নেন। একইভাবে যেসব লাজনা কোরআন নাজেরা পড়া শেষ করতেন, তাদেরকে প্রতিদিন তাফসীরের কিছু অংশ পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করা হতো। আলিয়া সাহেবের প্রচেষ্টায় নাসেরাতের পাঠ্যসূচি প্রণীত হয়। নাসেরাতের মাঝে ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ জন্মে। মরহুমা সদস্যদের মাঝে ত্যাগের প্রেরণা সঞ্চারের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। একইভাবে চাঁদার হিসাবও অত্যন্ত দক্ষতার সাথে বজায় রাখতেন। একবার তাকে জামাতভুক্ত হলে যে সমস্যার সম্মুখীন হতে হয় সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি জামাতভুক্ত হওয়ার পর অনেক পরীক্ষা দেখেছি, কিন্তু আমি দুর্বলতা দেখানোর পরিবর্তে সবসময় অবিচলতা প্রদর্শন আর খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেছি। আর এই পাঠেই আমি গত 50 বছরের অধিক কাল থেকে লাজনাদের দিয়ে আসছি। তার এনে লিখছেন যে তার ব্যক্তিত্ব অবিচলতার এক মিনার ছিল, যার মাধ্যমে আমরা সবাই পথের দিশা পেতাম। ইনি আরো লিখছেন যে ইসলাম ধর্মের সারা বিশ্বে জয়যুক্ত হওয়া সম্পর্কে তার পূর্ণ বিশ্বাস ছিল। তিনি বলতেন, যখন ইসলামের বিজয় আসবে তখন আহমদিয়া মুসলিম জামাতের ব্রত ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে, এটি সারা পৃথিবীতে রাজত্ব করবে। অনুরূপভাবে খেলাফত ব্যবস্থায়ও তার পূর্ণ বিশ্বাস ছিল, এটিকেই তিনি ইসলামের বিজয়ের চাবিকাঠি আখ্যায়িত করতেন। অর্থাৎ সবসময় বলতেন, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে আর এর মাধ্যমেই ইসলামের বিজয় আসবে। শত শত ফোন কল এবং চিঠির মাধ্যমে সদস্যদের মাঝে তিনি এই বাণী পৌঁছানোর ও বোঝানোর চেষ্টা করতেন। 2008 সনের 23 মার্চ মসজিদ দিবস উপলক্ষে লাজনার উদ্দেশ্যে তিনি যে বার্তা দিয়েছেন তা হল, এবছর 1 জানুয়ারি সারা বিশ্বে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মান্যকারীরা নিজেদের মসজিদ মিশন হাউসে সমবেত হয়ে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আর আমরা এমনটি কেনই বা করব না? এটি তো সেই বছর যাতে আমাদের প্রাণ প্রিয় হযরত মসীহ মওউদের খিলাফত প্রতিষ্ঠার 100 বছর পূর্ণ হয়েছে। তিনি আরো লিখছেন যে, হে আল্লাহ, আহমদীয়দের পথে বিরাজমান সকল প্রতিবন্ধকতা দূরীভূত করো, আমাদের সেই বিজয় দেখাও যার তুমি প্রতিশ্রুতি দিয়েছ। আমাদের মসীহ মওউদ আলাইহিস সালাম এই জামাতের ভিত্তি স্থাপন করেছেন আর আমাদেরকে একত্রিত করে এক দেহ বানিয়ে দিয়েছেন। এই কারণে আমরা আহমদীরা পরস্পরের বেদনা অনুভব করি, পরীক্ষার সময় একে অন্যের সাথে থাকি, পরস্পরের জন্য দোয়া করি, একের আনন্দে অন্যজন আনন্দিত হয়, একের দুঃখে অন্যজন দুঃখ ভারাক্রান্ত হয়। আল্লাহ তাআলার কৃপায় আমরা এক প্রাণ।
ফির লিখা ইনহোনে আপনে পেগাম মে
ইনি তাঁর বার্তায় আরও লিখেছেন, নতুন বয়াতকারী এবং লাজনাদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিয়েছেন তাতে তিনি লিখেছেন যে আমার উপর খোদার বিশেষ কৃপা, আর আমি সৌভাগ্যবতী যে আমি আমার জীবদ্দশায় জামাতের উন্নতি দেখেছি। আমাদের উপর খোদার অনুগ্রহ যে তিনি আমাদের জামাতকে ইসলাম প্রচার এবং ইসলামের সেবার জন্য মনোনীত করেছেন। আমরা প্রত্যেক সপ্তাহে যৌ খলিফার আওয়াজ শুনতে পারি, তার নির্দেশাবলীর উপর প্রতিষ্ঠিত হয়ে ইহ পরকালে উন্নতি করতে পারে। শেষের দিকে তিনি লেখেন যে আমি দোয়া করি, হে আহে আমার প্রভু, ইসলামের বিজয়ের পথে বিরাজমান সকল প্রতিবন্ধকতা দূরীভূত করো, আমাদের ব্যক্তিত্বকে ধর্মের সত্যিকার প্রতিবিম্ব বানিয়ে দাও, আর আমাদেরকে ধর্মের অগণিত সাহায্যকারী দান করো। এভাবে তিনি সেখানে লাজনাকে, বিশেষ করে নতুন বয়াতকারিণী এবং আফ্রো আমেরিকানদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার অনেক বড় ভূমিকা রয়েছে। তার পুত্র পিটসবার্গ জামাতের প্রেসিডেন্ট ওমর শহীদ সাহেব লেখেন যে আমার পিতামাতা আহমদিয়াত এবং খিলাফতের মাধ্যমে ইসলামের প্রতিরক্ষা কাজে সিপাহীর মতো ছিলেন। তিনি আমাকে লেখেন যে আমার মা সবসময় আপনাকে পত্র লিখতেন, আর আমারও মনোযোগ সবসময় এদিকে আকর্ষণ করতেন যে খলিফা ওয়াক্তকে পত্র লেখো, আবার বলেন দোয়া করুন আমি এবং আমার সন্তান সন্ততিরা যেন মরহুমার পদাঙ্ক অনুসরণ করতে পারি। জামাতের সদস্যরা যত ব্যাপকভাবে আমার মায়ের জন্য নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করেছে, পূর্বে এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যে জামাতে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা পোষণকারী মানুষের সংখ্যা কত বেশি। সেখানকার আরও একজন স্থানীয় আমেরিকান আহমদী হলেন সিস্টার আলিয়া আজিজ লর্ড সাহেবা। তিনি বলেন ইসলাম আহমদীয়ত গ্রহণের পর আলিয়া শহীদ আহমদী হিসাবে একটি আদর্শ জীবন কাটিয়েছেন। তিনি যখন সেক্রেটারি তালিম ছিলেন তখন তার কারণে তার প্রণীত তালিমি পরীক্ষায় ফেল হওয়া কেউ পছন্দ করত না। এ কারণে আমরা সবাই সম্মিলিতভাবে তালিমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতাম। তিনি বয়সে আমার চেয়ে অনেক বড় ছিলেন, কিন্তু তা সত্ত্বেও আমার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একটি বিষয় আমি তার মাঝে দেখেছি, যখনই কোনো শিক্ষামূলক প্রশ্ন তাকে করা হতো, নিজের মতামত প্রকাশ করার পরিবর্তে, অন্ধকারে ঢিল ছোড়ার পরিবর্তে, মন গড়া কথা বলার পরিবর্তে, তিনি সবসময় এ সম্পর্কে ইসলামের শিক্ষা তুলে ধরতেন। খোদার সাথে তার সুগভীর সম্পর্ক ছিল, এ কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হতো। এরপর সিস্টার জামিলা হামেদ রয়েছেন, তিনিও একজন স্থানীয় আমেরিকান আহমদি। তিনি লিখছেন মরহুমা আমাকে খুব ভালোবাসতেন, আমার মায়ের ইন্তেকালের পর আমাকে ভালোবাসাপূর্ণ পত্র লিখেছেন, যে কারণে মৃত্যুর দর্শন বোঝা আমার জন্য সহজ হয়েছে। ফেরেশতা প্রকৃতির মানুষ ছিলেন, যখন সাহায্য ও পরামর্শের প্রয়োজন হতো তাকে মাত্র একটি ফোন কলের দূরত্বেই পেয়েছি। সবসময় আমাকে বলতেন যে জীবনের উদ্দেশ্য হওয়া উচিত জামাতের সেবা করা এবং খলিফা ওয়াক্তকে ভালোবাসা, কেননা তিনি এই যুগে আল্লাহর রজ্জু। তার সুদৃঢ় বিশ্বাস এবং খোদার প্রতি ভালোবাসাকে আমি সবসময় ঈর্ষার দৃষ্টিতে দেখতাম। একবার আমি তাকে জিজ্ঞেস করি যে তার কি মৃত্যুর ভয় হয়, তিনি বলেন যে প্রেমাস্পদের কাছেই তো যেতে হবে, তাই ভয় কিসের। তিনি ইসলাম এবং হযরত মসীহ ইসলামের শিক্ষার গভীর জ্ঞান রাখতেন, যা তিনি সারা জীবন মানুষের কাছে পৌঁছিয়েছেন। আরেকজন স্থানীয় আমেরিকান আহমদি হলেন ডক্টর রশিদা আহমদ সাহেবা। তিনি বলেন মরহুমা নিজে ইসলামী শিক্ষা কঠোরভাবে মেনে চলতেন, কিন্তু অন্যদেরকে খুবই নমনীয়ভাবে বোঝাতেন, নসিহত করতেন, তার প্রতিটি গতিবিধিতে খোদা প্রেম প্রকাশ পেত। তিনি বলেন একাধিকবার তার ঘরে আমার থাকার সুযোগ হয়েছে, আমরা একসাথে নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম। এরপর তিনি আমাকে খলিফাদের পক্ষ থেকে প্রাপ্ত পত্র গভীর ভালোবাসা ও আগ্রহের সাথে দেখাতেন। তার কবিতা এবং বক্তৃতা শুনে সহজেই খিলাফতের সাথে তার ভালোবাসার অনুমান করা যায়। তিনি কবিতাও লিখতেন, পরম ধৈর্যশীলা ছিলেন, প্রত্যেক মাসে ফোন করে তার খবরাখবর নিতেন, নিজের ভগ্ন স্বাস্থ্য সম্পর্কে কখনো অভিযোগ করেননি। বরং সবসময় খোদা তালার অনুগ্রহ রাজে স্মরণ করতেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেন। একইভাবে একজন স্থানীয় আমেরিকান আহমদী হলেন সিস্টার আজিজা, তিনি আলহাজ রশিদ সাহেবের স্ত্রী। তিনি বলেন, সিস্টার আলিয়া শহীদ সাহেবা ভালোবাসার সবার তরে ঘৃণা নয় গো কারো পরে এর মুহূর্ত প্রতীক ছিলেন। যদিও তিনি অন্য শহরে থাকতেন, তবু আমার মায়ের সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। আমার মায়ের এতেকালের পর এই সম্পর্ক তিনি ছিন্ন করেননি, বরং সবসময় এমন মনে হতো যে আমি কখন অলস হই আলিয়া সাহেবা জানেন, আর তাৎক্ষণিকভাবে ইমার উদ্দীপক পত্র পাঠিয়ে দিতেন আমাকে। আরো একজন মহিলা খেলাত সাহেবা লিখছেন, 1949 সনে যখন আমরা প্রথমবার আমেরিকা আসি, তখন আলিয়া সাহেবার সাথে পরিচিত হই। আমার বয়স তখন 8 বছর ছিল। প্রথমবার আমি যখন তার সাথে মিলিত হই, তখন দেখেছি যে তিনি খুবই স্নেহশীলা মেষক এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। খেলাফতের সাথে তার দীর্ঘদিনের অসুদৃঢ় সম্পর্ক ছিল। প্রায়শ হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে তার পত্র বিনিময়ের কথা উল্লেখ করতেন। লাজনা ইমাইল্লা আমেরিকার জন্য তার সেবা অবিস্মরণীয়, বিস্ময়করে আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। বয়স 100 বছর হওয়া সত্ত্বেও জলসায় যোগদান করতেন, যা আমাদের সবার জন্য একটি আদর্শ। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। আর তার মাঝে ধর্ম সেবার যে প্রেরণা ও চেতনা ছিল, তা পরবর্তী প্রজন্মের মাঝেও সঞ্চার করুন, যেমনটি তার পুত্রও এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ